the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার দ্য হোল ওয়ার্ল্ড এর আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা গত হরর নাইট এপিসোডের 78তম আয়োজনে একটি নাইজেরিয়ান কালো জাদুর ঘটনা শেয়ার করেছিলাম। ওই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছিলেন তার নাম সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন দুবাই ইনভেস্টমেন্ট পার্ক টু, যেটাকে ডিপ টু বলে অভিহিত করা হয় সেখানে। তো ওখানেই মূলত উনি কর্মরত রয়েছেন। উনি মূলত ওখানকার একজন ইমাম সাহেব, যার নাম আব্দুর রহমান, তার কাছ থেকে সংগ্রহ করে একটি ঘটনা পাঠিয়েছিলেন। পরবর্তীতে আরও ঘটনা উনি পাঠিয়েছিলেন, সেটাও নাইজেরিয়ান কালো জাদুর ঘটনা। মূলত আজকের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডে নাইজেরিয়ান কালো জাদুর আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘটনায় চলে যাব। তবে যাবার আগে কয়েকটি কথা না বললেই নয়, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এটাই অনুরোধ থাকবে। আর ঘটনা কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের যেই ঘটনাটি, এই ঘটনাটিও সাদিকুর রহমান ভাই শুনেছিলেন আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে, আর আব্দুর রহমান ভাই এই ঘটনাটি শুনেছিলেন ওনার স্ত্রীর বড় ভাই, যার নাম হচ্ছে ওসমান কানুরি। উনি স্থানীয় একজন মাদ্রাসার শিক্ষক। নাইজেরিয়ার বেনিন সিটির ইক পোনওয়াবা এলাকার চিফ ওসারো এহিওয়ারি নামক একজন ব্যক্তি পরিবার সহ বসবাস করতেন। স্ত্রী এবং দুই সন্তান নিয়ে তার ছিল খুব সুন্দর একটি সংসার। তিনি ব্যবসা করতেন কাঠ, রাবার আর তেলের। শহরে সৎ ব্যবসায়ী হিসেবেও তার বেশ সুনাম ছিল। ১৯৯১ সালে একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় তার পরিবারে, যার স্রোতধারায় তার পুরো পরিবার তছনছ হয়ে যায়। ১৯৯১ সালের কোন এক রাত, রাত আনুমানিক দুটো কি তিনটা বাজে, তার স্ত্রীর নাম ছিল আইমে। হঠাৎ করে তার স্ত্রী ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করে ওঠেন আর বলতে থাকেন, ওরা এসেছে, ওরা এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ডাকছে, আইমে আইমে বলে ডাকছে। তখন চিফ ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলেন, কি বলছো, কি উল্টাপাল্টা বলছো। একই কথা চিফের স্ত্রী আইমে বারবার বলতে থাকেন। তখন চিফ বলেন, যে কে আসছে, তুমি কাকে দেখেছ। আইমে চোখে ভয় নিয়ে বলল যে তিনজন লাল পোশাক পরা মানুষ, তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, ওরা বলছে আমাদের সাথে করা চুক্তি ভুলে গেলি তোরা, সময় হয়ে গেছে। এই কথা চিফ তার স্ত্রীর মুখে শোনার পর উনি বিছানা থেকে নেমে দরজা খুলতে বাইরে গেলেন। বাইরে দেখলেন যে চারদিকে নীরব অন্ধকার, কেবল গাছে কিছু নিশাচর পাখি বসে আছে। তাকে দেখে বা দরজা খোলার শব্দে পাখিগুলো উড়ে গেল, এছাড়া তো আর কিছুই উনি দেখতে পেলেন না। ওনার স্ত্রী আইমে তখনও কাঁদছিলেন আর বলছিলেন যে চিফ, তুমি বুঝতে পারছো না, ওরা আমাদের বাড়ির ভেতরেই আছে, আমি বুঝতে পারছি, ওদের উপস্থিতি আমি বুঝতে পারছি, ওরা খুবই অদ্ভুত, তারা আমাকে নিয়ে যাবে। এরপর চিফ তার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দেন, বলে যে তুমি দুঃস্বপ্ন দেখেছ। তো ওই রাতটা পার হয়ে যায়। এরপর থেকে প্রতিদিনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। বাড়ির দেয়ালে কালো হাতের ছাপ দেখা যেত। কেউ যদি হাতে কয়লা জাতীয় কোনো জিনিস যদি হাতের মধ্যে ক্রমাগত মোচড়াতে থাকে, অর্থাৎ ডলতে থাকে, হাতে কিন্তু কালি হয়ে যায়। আর কয়লার কালি কিন্তু অন্যরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে গুড়া গুড়া কিন্তু থেকে যায়। মনে হচ্ছে এই কয়লা জাতীয় কোনো কিছু হাতের সাথে খুব ভালো করে ডোলে দেয়ালে ছাপ দেয়া হয়েছে। হাতগুলো খুব বড় বড়, আঙ্গুল পাঁচটাই, কিন্তু হাতগুলো অনেক বড় বড়। হাতের পাতাটা এত বড় যে স্বাভাবিক মানুষের হাতের পাতা এত বড় হয় না। আর এটা যে কয়লার কালির ছাপ, এটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। এত কিছু বাদ দিয়ে কয়লার কালি কেন বা কয়লা কেন? কয়লার সাথে তো আগুনের একটা সম্পর্ক রয়েছে, ব্যাপারটা আসলে কি? চিফের ছোট মেয়ের নাম হচ্ছে এভা, বয়স 8 বছর। স্কুল থেকে ফিরে এসে বলতো, একজন লাল চোখওয়ালা আঙ্কেল আমাকে প্রতিদিন ফিসফিস করে বলে, আমার সাথে নদীতে চলে আয়, সেখানে আমি তোকে অনেক কিছু দেব, তোর যা যা পছন্দ সব দেব। তো চিফের মেয়ে এভা এসে এই ধরনের কথা বলতো। তো চিফ বলতো যে ওই আঙ্কেলের সাথে তুমি আর কথা বলো না, খবরদার, ডাকলেও কাছে যাবা না। তখন এভা বলতো, আমি তো কাছে যাই না, হুট করে আমার কানের কাছে সে ফিসফিস করে। তো মেয়ে তো আসলে বুঝতে পারে নাই যে এই জিনিসটা কি। এছাড়া মাঝরাতে নাকি হঠাৎ করেই ঢোলের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যেত, মনে হচ্ছে রান্নাঘরে কেউ ঢোল বাজাচ্ছে। কে বাজাচ্ছে, কোত্থেকে শব্দ হচ্ছে, যখন বাইরে এটা পরখ করার জন্য যেত বা রান্নাঘরে যেত, দেখতো যে কিছুই নাই, শব্দও থেমে গেছে। একদিন পরিবারের কাজের লোক সকালবেলা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার বাড়ি খুব বেশি দূরে ছিল না, তার বাড়িতে খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়াও যায়। তাকে বলা হয় যে তুমি এরকম পালিয়ে গেলে কেন? তখন সে বলে যে আমার বেতন টেতন লাগবে না, আপনারা চলে যান, আপনার বাসায় আমি কাজ করব না। তখন চিফ বলছে যে কাজ করবো না, ভালো কথা, তাই বলে এইভাবে সকালবেলা পালিয়ে আসবা, বলো কেন চলে গেছো? তখন ওই কাজের লোক ভয়ঙ্কর একটা তথ্য দেয়। সে ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে যে স্যার, আমি রাতে দেখেছি আপনার বসার ঘরে 3 জন লোক বসে আছে, লাল রঙের পোশাক পরা, তাদের শরীর থেকে মনে হচ্ছে আগুন বাইর হচ্ছে, তারা আগুনের মতো জ্বলছিল, তারা বলছিল আমাদের পাওনা নেবার সময় হয়ে গেছে, আমাদের পাওনা না দিলে আমরা ছিনিয়েই নেব। এই বলে তারা হাসছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। হঠাৎ করে এরা বাতাসে মিলিয়ে গেল। এই কথা বলার পর কাজের লোক বলল যে যেই দৃশ্য আপনার বাসায় আমি দেখেছি, এরপর আপনার বাসায় আমি আর থাকতে পারবো না, আপনার বাসায় কাজ করতে পারবো না, বেতন দিলে দেন, না দিলে আমার কোনো দাবি নেই। চিফ বুঝতে পারলেন যে একে আসলে আর বলে লাভ হবে না, কারণ সে যে ভয়টা পেয়েছে এরপরে কোনোভাবেই এই বাসায় তাকে আনা সম্ভব হবে না। চিফের তো টাকা পয়সার খুব একটা সমস্যা ছিল না, ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল, তো তার টাকাটা দিয়ে দিল যেহেতু বেশ কিছুদিন কাজ করেছিল। এরপর চিফ বাড়িতে চলে আসে। চিফের বাড়ির পাশেই থাকতেন এক বৃদ্ধা, তার নাম হচ্ছে মামা এডো। তিনি স্থানীয়ভাবে জাদুবিদ্যা ও আধ্যাত্মিকতায় অভিজ্ঞ বলে পরিচিত ছিলেন। চিফ তার কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তিনি তার কাছে সময় চান, অর্থাৎ এই মামা এডো যিনি, ওই বৃদ্ধা তার কাছে সময় ওই বৃদ্ধা চিফের কাছে সময় চান। আর তিনি অর্থাৎ ওই বৃদ্ধা চিফকে বলেন যে তোমাদের পরিবারের ব্যবহার করা কিছু কাপড় থালাবাটি এগুলো আমাকে এনে দাও, আমি জিনের মাধ্যমে খবর নিব যে ব্যাপারটা কি, কেন এটা হচ্ছে। চিফ সেটাই করেন। এর একদিন পর সন্ধ্যায় ওই বৃদ্ধা মামা এডো তাকে খবর পাঠান যে আমার সাথে এসে দেখা করো, লোক মারফত খবর পাঠান। তো চিফ তো বাড়ির পাশেই, ওই বৃদ্ধার বাড়ি ছিল, চলে যান। বৃদ্ধা খুব একটা হাঁটাচলা করতে পারতেন না, এই জন্যই লোক মারফত খবর পাঠিয়েছিলেন। তো বৃদ্ধার কাছে যাওয়ার পর ওই বৃদ্ধা মামা এডো এই চিফকে বলেন যে চিফ, তুমি কি ভুলে গেছো তোমার সম্পদ এবং ব্যবসায় যে তুমি যে সফলতা অর্জন করেছো এটা কিভাবে এসেছে? তোমার কি মনে নাই 15 বছর আগে তুমি এক শয়তানের মন্দিরে গিয়ে কি শপথ নিয়েছিলে? চিফ তো স্তম্ভিত হয়ে গেল, ভুলেই গিয়েছিল অনেকটা, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো গেছিলাম 75-76 সালের দিকে, তখন আমি একটা মন্দিরে গেছিলাম, আমি তো তখন খুব অভাবগ্রস্ত ছিলাম, তখন কোনোভাবে ব্যবসা বাণিজ্যে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, হাতে টাকা পয়সাও তেমন কিছু ছিল না, এরপর তো আমি একজন তান্ত্রিকের কাছে যাই। সেই তান্ত্রিকের কাছে গিয়ে যখন আমি সব কথা খুলে বলি, সেই তান্ত্রিক একটা উপায় বলেন ধনী হওয়ার জন্য এবং কিছু শর্ত দিয়ে দেন আমাকে, তান্ত্রিক বলেন, যদি তুমি ধনী হতে চাও প্রতি বছর আমার প্রভুকে একটি ছাগল আর কিছু রক্ত উপহার দিতে হবে, পারবা সেটা? আমি চিন্তা করলাম, আমি যদি ধনী হয়ে যাই ছাগল দিতে আর কি সমস্যা, আর বছরে একবারই তো দিতে হবে। এরপর আমি অনেকগুলো বছরই, প্রায় 10-12 বছর আমি এটা দিয়েছি। এরপর বিভিন্ন ব্যস্ততায় দিতে পারিনি, ভুলে গেছি। এই কথা শোনার পর ওই বৃদ্ধা মামা এডো চিফের দিকে তাকিয়ে বললেন, চিফ, তুমি তো বিশাল বিপদে পড়েছ। তুমি জানো তুমি কাদের সাথে চুক্তি করেছিলা? এরা ভয়ঙ্কর পিশাচ, এরা এমন টাইপের পিশাচ, এরা নিজেদেরকে প্রভু মনে করে। এরা বিভিন্ন তান্ত্রিকদেরকে দিয়ে বিভিন্ন মানুষদেরকে তাদের গোলাম বানায়, বিনিময়ে সেই মানুষদেরকে ওরা কিছু জিনিস দেয়, এভাবে ওরা শক্তিশালী হয়। এই মানুষগুলো কিছু পেয়ে যখন বিভিন্ন বলি তাদেরকে উৎসর্গ করে, তখন এরাও শক্তিশালী হয়ে যায়। তুমি তো শপথ ভেঙে ফেলেছ, এখন এই পিশাচেরা তাদের পাওনা তো তোমার কাছে চাইবে, এটাই স্বাভাবিক। তারা তোমার উপর খুবই রাগান্বিত হয়ে আছে। তাদের কাছ থেকে তুমি, তোমার স্ত্রী, সন্তানেরা কেউই নিরাপদ নও। চিফ তখন মামা এডোকে জিজ্ঞেস করলেন যে, আপনি বলুন এখন আমি কি করব। তখন মামা এডো বললেন যে, এর সমাধান আমি দিতে পারবো না বাবা, কারণ তুমি জাদুর মাধ্যমে যে সকল পিশাচ জিনদের আশ্রয় নিয়েছ, তাদের আসলে কোনো ধর্ম থাকে না, ওরা নিজেরাই একটা ধর্ম চালু করে, সেটা হচ্ছে শয়তানি ধর্ম। এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নয়, এদেরকে সহজে বিভিন্ন রিচুয়াল করে আটকানো যায় না। তারা নিজেদের সমাজ থেকে বিতাড়িত, পরিবার থেকে বিতাড়িত, তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, তারা কালো জাদুর চর্চা করে, আর মাঝে মাঝে মানুষকেও বলি হিসাবে নেয়, আর এগুলো নিয়ে নিজেদের শক্তি বাড়ায়। এরা খুবই ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ, এদের সাথে আমার পালিত জিনেরা কথাই বলতে পারবে না। আর আমার অনুগত একটা জিন অনেক কষ্টে দূর থেকে এদের তথ্য সংগ্রহ করেছে এবং আমাকে নিষেধ করেছে আমি যেন এসব বিষয়ে মাথা না ঘামাই, যদি মাথা ঘামাই তাহলে ওরা আমাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবে না, আর আমার সাথে সাথে ওদেরকেও মেরে ফেলবে। এখন তোমার উচিত সেই পুরনো তান্ত্রিকের কাছে গিয়ে এই বিষয়ের সমাধান নেয়া, যেই তান্ত্রিকের মাধ্যমে তুমি এই সমস্যার সূত্রপাত করেছিলে, তার কাছে যাও, তার সাথে গিয়ে আলোচনা করো, সেই তোমাকে কোনো উপায় বলতে পারবে। একথা শোনার পর সেই রাতেই চিফ সেই তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিককে তো উনি চিনতেন খুব ভালো করেই, যেহেতু অনেকগুলো বছরই সেই তান্ত্রিকের কাছে গিয়ে বলির উপকরণগুলো দিয়ে আসছেন। তো ওখানে যখন উনি যান, মূলত এই তান্ত্রিকের যে আখড়াটা এটা ছিল একটা নদীর পাশে, নদীর পাশে একটা গুহার মতো জায়গায় এই তান্ত্রিক তার ঘর বানিয়েছিলেন। এর ভিতরে সে জাদুবিদ্যার চর্চা করত, চারপাশে অদ্ভুত গন্ধ, গুহার বাইরে একটা গাছ রয়েছে, সেই গাছে ঝোলানো আছে শুকনো হার, বিভিন্ন প্রাণীর শুকনো হারগুলো আছে, মাটিতে আঁকা রয়েছে রহস্যময় কিছু চিহ্ন। এটি ছিল একটা পুরনো গুহা নদীর পাশে। ওই তান্ত্রিকের নাম ছিল ওহেন আইগবন, সেও একজন বৃদ্ধ ছিল আর কি। তবে দীর্ঘ 15-16 বছর পর বা দীর্ঘ 15-16 বছরে এই তান্ত্রিকের চেহারা স্রোতেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বয়স হলে মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ আসে, তবে মনে হচ্ছে দিন দিন আসলে তার বয়স হয়ে যাচ্ছে, আর তান্ত্রিকের চেহারা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে। তান্ত্রিককে দেখলে মনে হয় সে আসলে কোনো মানুষ না, সে সাক্ষাৎ একটা জিন, একটা পিশাচ জিন, আসলে সে মানুষই। আর তান্ত্রিকের চোখ লালচে হয়ে গেছে, হাতে লম্বা লাঠি, গলায় মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড়ের মালা পরা, যেটা আগে ছিল না। চিফকে দেখে তান্ত্রিক বলে ওঠে, কিরে চিফ, আসতে তো দেরি করলি কেন, শর্তের কথা কি মনে পড়ছে এখন? সম্পদ পেয়ে শর্ত ভুলে গেছিলি না, এখন বিপদ এসেছে, এখন আসছি সেখানে, আমার প্রভুদেরকে তুই অসন্তুষ্ট করেছিস, তুই তো ধ্বংস হয়ে যাবি রে। একথা শোনার পর চিফ ভয়ে কাঁপতে কাঁপতে ওই তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে আমাকে একটা সমাধান বের করে দেন, আমার পরিবার তো ধ্বংস হয়ে যাচ্ছে, আমিও ধ্বংস হয়ে যাচ্ছি, ওরা আমাদেরকে আক্রমণ করেছে। তখন তান্ত্রিক আরো রাগান্বিত হয়ে কিছু একটা পুরনো কোন একটা জিনিসের ধোয়া ছাড়ছিলেন আর কি, হয়তো ওটা পোড়াচ্ছিলেন বা কিছু একটা ধোয়া ছড়াচ্ছিলেন, হাত দিয়ে বা পাখা দিয়ে বাতাস করে ধোয়া চতুর্দিকে ছড়ায় না, অনেক সময় আমরা এটা দেখি যে কাবাব বানানোর সময় এই ধরনের ধোয়া ছড়ায়, ধোয়া হওয়ার পরে আবার ডানে বায়ে ছড়িয়ে দিতে হয়, ওইভাবে সে ধোয়া ছড়াচ্ছিল। ছড়াতে ছড়াতে সেই তান্ত্রিক ওহেন আই গবন বলছে, তুই তো আমার প্রভুদের সাথে প্রতারণা করেছিস, তোকে ধন সম্পত্তি দিল, তুই কিছুদিন বা কিছু বছর কথা রাখলি, এরপরে ভুলে গেলি, এখন তো তোর পাওনা সুদে আসলে অনেক বেশি হয়ে গেছে রে, এখন সব কিছু ওদেরকে ফেরত দিতে হবে, ওরা যা চায় তাই দিতে হবে। চিফ তো কান্নাকাটি শুরু করে দেন, তাকে জিজ্ঞেস করেন কিভাবে দেবো, আপনি বলেন আমি কি করতে পারি, যা করার দরকার আমি সব করব, তবু আমি আমার পরিবারকে বাঁচাতে চাই, আমাকে উপায় বলুন। তান্ত্রিক কিছুই বলে না, চুপ থাকে। অনেক অনুনয় বিনয় করার পর তান্ত্রিক বলে, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে কথা দিতে হবে তুই তোর শর্ত আর ভাঙতে পারবি না, তাহলে আমি ওদের সাথে কথা বলে দেখব ওরা কি বলে, তবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না, কারণ ওদের কাছ থেকে কোনো জিনিস নেয়ার পর শর্ত পূরণ না হলে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। একথা শোনার পর চিফ কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায় যে কোনো শর্ত মানতে আমি রাজি। তখন ওই তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থেকে কোনো এক অজানা ভাষায় কিছু পড়তে থাকে, কিছুক্ষণের মধ্যেই ওই গুহাটা মারাত্মক গরম হয়ে যায়। হঠাৎ করে কোত্থেকে যেন আগুনের তিনটা গোলা, অর্থাৎ বলের মতো ঠিক আগুনের গোলা আর কি, এটা ওই তান্ত্রিকের মাথার উপর ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আর তান্ত্রিক অজানা কোনো এক ভাষা ওদের সাথে কথা বলে, যেটা নাইজেরিয়ান ভাষা না, সম্পূর্ণ ভিন্ন ভাষা, যা চিফ বুঝতে পারছে না। এরপর হঠাৎ করেই ওই তিনটা গোলা ঘুরতে ঘুরতে আবারও ভ্যানিশ হয়ে যায়। এরপর ওই তান্ত্রিক চিফকে বলে, আমার প্রভুরা মানুষ বলি চায়, এছাড়া আর কোনো উপায় নেই। একথা শোনার পর চিফ তান্ত্রিকের কাছে বলে, আমি কিভাবে একটা মানুষকে বলি দেব, এরকম কি সম্ভব নিজে বাঁচার জন্য আর একটা মানুষকে বলি দেব? তখন তান্ত্রিক বলে, বাঁচতে চাইলে দাও, না হলে দেওয়ার দরকার নাই, না হলে তুমি সহ তোমার পরিবারের সবাইকেই ওরা নিয়ে যাবে, এখন সিদ্ধান্ত তোমার। চিফ মাথায় হাত দিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। একটা পর্যায়ে চিফ বলেন, ঠিক আছে আমি রাজি, কি করতে হবে আমাকে বলেন। তখন ওই তান্ত্রিক বলে যে আমার প্রভুরা আমাকে বলেছে এমন একজন মানুষকে বলি দিতে হবে আসছে পূর্ণিমার রাত্রে এই জঙ্গলের ভেতরে, সে হতে হবে একজন যুবক যে বিয়ে করেনি, এমনকি বিয়ের জন্য তার পাত্রীও এখন পর্যন্ত দেখা হয়নি, সে মাত্র যুবক হয়েছে, আর তাকে হতে হবে মা বাবার একমাত্র সন্তান, তাকেই বলি দিতে হবে, একেই বলি হিসাবে আমার প্রভুরা নেবে। চিফ রাজি হয়ে যায় এবং ওই তান্ত্রিককে কিছু অর্থকড়িও দিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর চিফ চিন্তা করতে থাকে, রাজি তো হলাম, এখন আমি কাকে এভাবে নিয়ে যাব, খুঁজে কিভাবে বের করব, যে মাত্র যুবক হয়েছে, যার বিয়ের জন্য পাত্রীও দেখা শুরু হয় নাই। চিন্তা করতে করতে হঠাৎ করে তার চোখ মুখে আনন্দের ঝিলিক বয়ে যায়। সে চিন্তা করে দেখল তার এক কাজিন রয়েছে, যে মাত্র যুবক হয়েছে, তার বিয়ের কথাবার্তা এখনো হচ্ছে না বা তার জন্য মেয়েও দেখা হয়নি, কেননা তার বাবা মারা গেছে, পরিবারের বোঝা তার কাঁধের উপর চেপেছে, তার মা জীবিত আছে। এমত অবস্থায় এই আর্থিক টানাপোড়েনের ভিতরে তার মেয়ে দেখার, অর্থাৎ বিয়ের জন্য মেয়ে দেখার কোনো সুযোগও হয়নি, এটা চিফ জানতেন। চিন্তা করলেন এই ছেলেকেই আমি বলি বানাবো, এছাড়া আর উপায় নাই। চিফ সেই কাজিনের কাছে গেলেন, তাকে বললেন যে ভাই তুমি তো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছ, তোমার কাছে তো টাকা পয়সা নেই তাই না? তখন সেই ছেলেটা বলছে যে হ্যাঁ আমার কাছে তো টাকা নাই ভাই, কি করি, আমার তো পুঁজি নাই, আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করব। তখন চিফ বলেন তোমার পুঁজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, পুঁজি আমি দেব, একটা ব্যবসায়িক মিটিং আছে আমি তোমাকে জানাবো, তুমি আমার সাথে যাবা। সেও রাজি হয়ে যায়, সেও খুশি। তবে চিফ বলেছিল এই বিষয়ে কারো সাথে কোনো আলোচনা করবা না, আলোচনা করলে কিন্তু আমি আর এই কাজ করতে পারবো না, আর নতুন যে ব্যবসাটা তুমি করবা এই ব্যবসায় আমি অংশীদার হব, তুমি ব্যবসা চালাবা আমি তোমাকে অর্থ দেব, অর্থাৎ আমি টাকা দিব তুমি ব্যবসায় শ্রম দিবা 50-50। রাজিন তো রাজি হয়ে যায়, কবে যেতে হবে এটাও জানিয়ে দেয়, কোন রাত্রে সেই বলিটা হবে এটা তো তান্ত্রিক বলে দিয়েছিল, সেই রাতের কথাই বলে দেয়। তান্ত্রিক সবকিছু প্রস্তুত করে রেখেছে, মধ্যবর্তী সময় তান্ত্রিকের কাছে গিয়ে অবশ্য চিফ এই পুরো ব্যাপার বলেও এসেছে যে ব্যাপারটা কিভাবে মানে সম্পন্ন হবে, তান্ত্রিকও প্রস্তুতি নিয়ে রেখেছে। এরপর যথারীতি সময় অনুযায়ী চিফ তার কাজিনকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করে রাখা হয়েছিল, আর এই কাজটি মূলত ওই তান্ত্রিকের দুইজন শিষ্য ছিল তারাই করেছে। গর্তের চতুর্দিকে মানুষের মাথার খুলি, প্রত্যেকটা খুলির উপরে মোমবাতি জ্বলছে, আর মাটির চতুর্দিকে বিভিন্ন জায়গায় লাল রং দিয়ে অদ্ভুত কিছু প্রতীকের চিহ্ন করে রাখা হয়েছে। চিফ আর তার কাজিন ওখানে আসার পর একটা ছাগল এবং মুরগি জবাই করা হলো, রক্ত ঢালা হলো মাটির উপর, তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ চতুর্দিকে অস্বাভাবিক ঠান্ডা নেমে এলো, বাতাসে শো শো শব্দ শুরু হয়ে গেল, মাটির ভেতর থেকে অর্থাৎ এই যে গর্ত, গর্তের ভেতর থেকে মনে হচ্ছে কেউ গর্জন করছে, কোন হিংস্র প্রাণী ওই গর্তের মধ্যে রয়েছে, সে উঠে আসার জন্য গর্জন করছে, অথচ একটু আগে ওখানে কিছুই ছিল না। তখন কাজিন কিছু একটা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। তখন সে চিফকে জিজ্ঞেস করলো ভাই এটা কি হচ্ছে, তুমি আমাকে এখানে কেন এনেছো, আমাদের তো ব্যবসায়িক আলোচনা করার কথা ছিল, তুমি এই তান্ত্রিকের কাছে কেন নিয়ে আসছো। চিফ কিছু বলার আগেই তান্ত্রিক চিৎকার করে উঠল, একে বৃত্তে ফেলো। তখন তান্ত্রিকের দুইজন সহযোগী কোত্থেকে এসে কাজিনকে ধাক্কা দিয়ে ওই বৃত্তের মধ্যে ফেলে দিল, আর বৃত্তের মধ্যে পড়ার সাথে সাথে এক পাশ দিয়ে সে গর্তের মধ্যেও পড়ে গেল। কাজিন নিচ থেকে চিৎকার করে বলছে চিফ ভাই তুমি এটা কি করছো আমার সাথে, আমাকে ছেড়ে দাও, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে কি করতে হবে বলো, আমি তাই করবো তোমার জন্য, সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, আমার সাথে এমন কিছু করো না, আমার মা মারা যাবে আমার শোকে। চিফ চোখ বন্ধ করে ফেললেন, উনি কিছু দেখতে চাইলেন না, ওনার চোখে এই জিনিসটা আসলে দেখার মতো কোনো অবস্থা, ওনার মানসিক অবস্থা সেটা ছিল না। যখন ওই গর্তের মধ্যে ফেলা হলো হঠাৎ করে মনে হলো আকাশ থেকে কালো ধোঁয়া নেমে আসতে শুরু করেছে, আর ওই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিশাল ছায়া, তার চোখ লাল টকটকে জলজল করছে, দাঁতগুলো সূচালো এলোমেলো দাঁত, উপরের পাটি নিচের পাটি দুটো মিলেমিশে একাকার, দাঁতগুলো রক্ত মাখা। হঠাৎ করে সেই অবয়বটা চিৎকার করে স্থানীয় ভাষায় বলে উঠল অবশেষে আমার জন্য বলি এলো। এদিকে চিফের কাজিন তো চিৎকার করছে প্রচন্ড জোরে, এদিকে ওই অবয়বটা ধীরে ধীরে ওই গর্তের মধ্যে প্রবেশ করল, তারপর মনে হলো একটা ধোয়া গর্তের ভিতর থেকে বেরিয়ে আবার আকাশে মিলিয়ে গেল, আর ওই গর্তের মধ্যে কাউকেই দেখা গেল না। অর্থাৎ চিফের কাজিনকে হয় মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেছে বা ধোয়ার আকৃতি দিয়ে তাকে কোথাও নিয়ে গেছে। তবে হ্যাঁ, চতুর্দিকে রক্ত আগুনে পুড়ে গেলে যেরকম এক ধরনের বোটকা গন্ধ হয়, এমন গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, চিফ ভয়ে কাঁপছিল। তান্ত্রিক বলল দেখেছ আমার প্রভু খুশি হয়েছে, এখন তোমার পরিবার নিরাপদ। ওই মুহূর্তে কোত্থেকে আর একটা ছায়ামূর্তি হঠাৎ করে হাজির হল সেখানে, এসেই লাল টকটকে জল জ্বলে চোখ দিয়ে চিফের দিকে তাকালো। বলছে, চিফ, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ, একটি মাত্র প্রাণ তো যথেষ্ট নয়। এই বলেই ছায়াটি ঠিক যেভাবে এসেছিল হুট করে সেভাবেই মিলিয়ে গেল। চিফ হতবাক হয়ে গেল। তান্ত্রিককে বলল, একটি মাত্র প্রাণ যথেষ্ট নয় মানে? তান্ত্রিক, আমি তো তোমার কথা অনুযায়ী বলি দিলাম, সবকিছু ঠিকঠাকই তো ছিল, এখন এরা কি বলে? তান্ত্রিক তখন চিফকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো, আমি দেখতেছি কি করা যায়, তুমি বাড়ি যাও। চিফ তো বাড়িতে ফিরলেন, কিন্তু উনি বুঝতে পারলেন যে এই পিশাচ ঝিনগুলো থামেনি। কয়েকদিন ভালোই ছিল তার সবকিছুই, আগের মতোই চলছিল সবকিছুই। এদিকে চিফের কাজিনের যে মা, সে তো আসলে জানতো না যে চিফের সাথে এই আলোচনা হয়েছে। তার ছেলে চিফের সাথে দেখা করতে গিয়েছিল, কিছুই জানতো না, এগুলো বলা নিষেধ ছিল। ছেলেকে খুঁজতে খুঁজতে তার মা চিফের কাছে এসেছিল। চিফ জানায় যে আমি কিছু জানি না, সে কোথায় গেছে, হয়তো বা ব্যবসায়িক কাজে বা কাজের খোঁজে সে অন্য কোথাও গেছে আর কি। এইভাবে তার মাকে একটা বুঝ দিয়ে পাঠিয়ে দেয়। বেশ কিছুদিন তো পার হয়ে যায় ঠিকঠাক মতোই। হঠাৎ এক রাত্রে চিফের স্ত্রী ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বলতে থাকে, ওরা এসেছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমি বাঁচতে চাই। চিফ বুঝতে পারল সেম বিপদে সে আবারও পড়ে গেছে। এরপর একদিন চিফের ছোট মেয়ে ইভা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর অনেক খোঁজাখুঁজি করার পর তাকে নদীর ধারে পাওয়া গেল, গায়ে লাল গুঁড়ো মাখানো। সে মৃত অবস্থায় ছিল না, জীবিতও ছিল, মানে জীবিতই ছিল, সেন্স তার ছিল, তবে সে একটা কথাও বলতে পারছিল না। মুখটা একেবারে ফ্যাকাশে, মনে হচ্ছে শরীরের রক্ত অনেক কমে গেছে। সে এ কয়েকদিন কোথায় ছিল কিছুই বলতে পারে না। গায়ে লাল গুঁড়ো মাখানো, কে এটা মাখিয়েছে তাও সে বলতে পারে না। বাসায় এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছে। এক রাতে হঠাৎ করে খবর আসলো চিফের কাছে, তার গুদামে আগুন লেগে একদম সবকিছু ছাই হয়ে গেছে, তার ব্যবসা শেষ। চিফ দিশেহারা হয়ে আবার সেই তান্ত্রিকের কাছে ছুটে গেল। তান্ত্রিকের পায়ে পড়ে কাঁদতে লাগলো, বলছে যে আপনি যেটা করতে বলেছেন সেটাই তো করেছি, এখন বলেন কি করলে আমার পরিবার রক্ষা পাবে। তান্ত্রিক গম্ভীর গলায় বলল, আমি সতর্ক করেছিলাম যে একবার প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ না করলে আমার প্রভুরা মারাত্মক রাগ করে। এরপর চিফ বলল যে আমি তো আপনাদের বলা অনুযায়ী বা আপনার প্রভুদের কথা মতোই তো আমি বলি দিয়েছি, তারপরও তারা কেন শান্ত হচ্ছে না? তখন তান্ত্রিক বলল, ওরা বলেছে যে তোমার জীবন তারা নিয়ে নেবে। আর শুধু তাই না, তোমার পরিবারের সবার জীবন নিয়েই তারা ক্ষান্ত হবে, এছাড়া তারা ক্ষান্ত হবে না। এরপর চিফ তো অনেক কান্নাকাটি করেছিলেন, কিন্তু না, কোনোভাবেই তান্ত্রিক তাকে আর কোনো ধরনের আশার বাণী শোনাতে পারেনি। চিফ ব্যর্থ মন নিয়ে সেখান থেকে ফেরত আসেন। ফেরত আসার পর আর একজন তান্ত্রিকের কাছে তিনি যান, যিনি পূর্বে তান্ত্রিক ছিলেন। তার কাছে যাওয়ার পর তিনি বলেন যে আমি তো বাবা ধর্ম পরিবর্তন করছি, আমি তো মুসলিম হয়ে গেছি, আমি তো এখন এগুলো করি না, আর এই কাজগুলো করতে গেলেও এমন কিছু ব্যতিক্রমী কাজ করতে হয় যা ধর্ম সম্মতি দেয় না, সুতরাং আমি এটা পারবো না, তুমি আরো একজন ভালো তান্ত্রিকের কাছে যাও, সে হয়তোবা এই বিষয়ে সমাধান দিতে পারবে। তো ওই রাত্র পার হয়ে গেল। পরদিন ভোরবেলা প্রতিবেশীরা চিফের বাড়ি থেকে অদ্ভুত ধোঁয়া বের হতে দেখল। ধোঁয়াটা লাল রঙের ছিল, লাল রঙের ধোঁয়া কিন্তু সচরাচর দেখা যায় না, কালো ধোঁয়া হতে পারে, সাদা ধোঁয়া হতে পারে, লাল রঙের ধোঁয়া সচরাচর হয় না। হ্যাঁ, হতে পারে যদি সেখানে বিশেষ ধরনের কোনো কেমিক্যাল থাকে তাহলে সেটা হতে পারে, বা যেই ধরনের বা যেই রঙের কেমিক্যাল দেওয়া হবে সেই রঙের ধোঁয়া হতে পারে। লোকজন সবাই ভেতরে ঢুকে স্তম্ভিত হয়ে গেল। চিফের স্ত্রী এবং তার সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের মেঝের এক পাশে এক স্তূপ পোড়া ছাই, ছাইগুলোর এমন গন্ধ বের হচ্ছিল মনে হচ্ছে কোনো প্রাণীকে পুড়িয়ে যদি ছাই করা হয় কেমন এক ধরনের গন্ধ, ওরকম গন্ধ। গন্ধে তো সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল আর কি। চিফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তার সন্তানরা তো এবং তার স্ত্রী তো অজ্ঞান হয়ে পড়েছিল, তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর তার স্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যে আসলে কি হয়েছিল। তখন তার স্ত্রী ভয়ঙ্কর একটা তথ্য দেয়। তারা প্রতিদিন যেভাবে রাতের বেলা একসাথে বসে খাবার খায়, সেভাবেই রাতের খাবার শেষ করে যখন ঘুমাতে যায়, হঠাৎ করে চিফের দুই মেয়ে, এই দুই মেয়ে তো অন্য ঘরে ছিল, তারা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে আর বলতে থাকে আগুন আগুন। চিফ এবং তার স্ত্রী মেয়েদের ঘরে গিয়ে দেখে কয়েকটি আগুনের গোলা এটা ঘরের মধ্যে বৃত্তাকারে ঘুরছে, আর প্রত্যেকটা আগুনের গোলাতেই দুটো করে চোখ রয়েছে যেগুলো লাল টকটকে, চোখের মণিও রয়েছে এবং ওই চোখ পিটপিট করে চোখের পাতাও ফেলছে, ঠিক আমরা যেভাবে চোখের পাতা ফেলি। তবে সেই চোখগুলো খুবই রাগান্বিত এটা বোঝা গেল। ওই সময় নাকি একটি আগুনের গোলা চিৎকার দিয়ে চিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই প্রতারক, তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, তোর ক্ষমা নেই। এই বলে ওই আগুনের গোলাগুলো চিফকে গিয়ে ঘিরে ধরে এবং চিফকে কেন্দ্র করে চতুর্দিকে আবর্তিত হতে থাকে। এরপর চিফের গায়ে আগুন ধরে যায়। এরপর চিফের স্ত্রী এবং তার সন্তানদের কিছু মনে নাই, তারা জ্ঞান হারিয়ে ফেলে, এটা তারা জানান আর কি, বিশেষ করে চিফের স্ত্রী জানান। এই ঘটনা কিছুদিন পরে চিফের দুই মেয়েকে রহস্যময় ভাবে আধা পোড়া অবস্থায় জঙ্গলের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর চিফের স্ত্রীও সম্পূর্ণরূপে বদ্ধ উন্মাদ হয়ে যান। উন্মাদ হয়ে যাওয়ার পর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেন, চিফের ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এলাকার মানুষ নাকি এখনো বলে গভীর রাতে চিফের ঘর থেকে অদ্ভুত রকমের চিৎকারের শব্দ শোনা যায়। এখনো নাকি তার ওই পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মাঝে মাঝে দেখা যায় যে শা করে কিছু আগুনের গোলা আকাশের দিকে উঠে গেল। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তবে পরিত্যক্ত বাড়ির যেই সমস্যাটা সেটা এখনো চলমান রয়েছে এমনটাই শোনা যায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য অনেক সময় বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যাই, গিয়ে বলি যে ব্যবসায়ের উন্নতি হচ্ছে না, একটা তাবিজ দেন, একটা তদবির দেন, এটা দেন সেটা দেন। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরোক্ষভাবে শয়তানের কাছেই সাহায্য চাই। এই ধরনের সাহায্য নিয়ে যদি কেউ তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায় তাহলে বুঝতে হবে এখানে ভয়ঙ্কর কোনো কিছু রয়েছে, একটা সময় এসে এর একটা প্রতিদান দিতেই হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য আমরা যদি তান্ত্রিক হুজুর কবিরাজের কাছে যাই, তিনি যদি কোনো তদবির দেন, সেই তদবিরগুলো এমন হয় যে আমাদেরকে তাবিজ দেবে, তারপরে কিছু জিনিস কবরের ভিতরে রাখতে হবে, কিছু জিনিস বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে রাখতে হবে, কিছু জিনিস চুলার পাশে গেড়ে রাখতে হবে, তাহলে বুঝতে হবে নিশ্চিত এটা জাদু এবং এর সাথে ভয়ঙ্কর জিনেদের কারসাজি রয়েছে। আবার খেয়াল করবেন যে এই ধরনের তান্ত্রিক হুজুর কবিরাজরা নির্দিষ্ট কিছু সময় বলে যে এখানে ওরস হবে, তোমাকে খাসি দিতে হবে, গরু দিতে হবে। আমরা সেটা রাজি হয়ে যাই যে এই হুজুর তান্ত্রিক বা কবিরাজের ওসিলায় আমি এত কিছু পাইলাম, দিলে সমস্যা কি? আসলে আমরা কাকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি নাকি ওই তান্ত্রিক কবিরাজ, ওই হুজুর যিনি হুজুর বেশে রয়েছেন, সেই বেশদারি হুজুরের কিছু জিন রূপী প্রভুদেরকে আমরা সেটা দিচ্ছি? আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। প্রিয় লিসেনার্স, আমাদের যাবতীয় সমস্যা সমাধানের দায়ী দায়িত্ব আমরা আল্লাহর উপর ছেড়ে দিব, কিছু চাইতে হলে তার কাছে চাইব। হ্যাঁ, আমরা যদি কালো জাদুতে আক্রান্ত হই শরিয়া সম্মতভাবে রুকিয়া করাবো, সেই হিসাবটা সম্পূর্ণরূপে আলাদা, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য আমরা তান্ত্রিক হুজুর কবিরাজের কাছে গিয়ে তদবির নেব এই কাজটা যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আর আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে নাইজেরিয়ান ভাই আব্দুর রহমানের প্রতিও আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকলো, কারণ তার মাধ্যম দিয়েই এই ঘটনাটি আমরা আমাদের রেমিটেন্স শ্রদ্ধা ভাইয়ের কাছে হয়ে আপনাদের হর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা শেয়ার করলাম। আশা করছি প্রিয় লিসেনার্স, আমরা এই ধরনের ঘটনা শিক্ষণীয় এমন ঘটনাগুলো আরো বেশি বেশি করে শুনতে পারবো। ধন্যবাদ সাদিকুর রহমান ভাই, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি ঘটনা লিখে পাঠিয়েছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আজকের এই এপিসোডের ঘটনাটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল শনির রাতের আরো একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।